বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নায়ক জেনারেল সুলাইমানির পথ অনুসরণ করে যাবে তেহরান। গাজায় দখলদার বাহিনীর হামলায় আরও 35 ফিলিস্তিনি শহীদ। সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এবং ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করছে চীন, প্রতিবাদ জানালো নয়াদিল্লি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার জেনারেল সুলাইমানির পথ শক্তিশালীভাবে অনুসরণ করে যাবে ইরান। জেনারেল সুলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা সত্যের পক্ষে দাঁড়াব এবং শক্তিশালীভাবে এই পথে চলব। আমরা কাপুরুষদেরকে নাকে খত দেওয়াব। তিনি আরও বলেন, আমরা শহীদ সুলাইমানের পথ অনুসরণ করার শপথ করছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব সমস্ত নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, জেনারেল সুলাইমানি তাঁর রক্ত দিয়ে অত্যাচারীদের লজ্জা দিয়ে গেছেন। এমন ব্যক্তি শহীদ হয়ে মানবতা ও মানবাধিকারের মিথ্যা দাবিদার আমেরিকা, ইসরায়েল ও ইউরোপকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়ে গেছেন। তারা আসলে মানবতার শত্রু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কতটা বর্বর এবং তারা কী অপরাধ করছে। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি শত্রুদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খাতামি বলেন, প্রতিরোধ ফ্রন্টে রয়েছে সাহসী ও উদ্যমী মানুষ। তারা আল্লাহর সহযোগিতায় শত্রুদেরকে পদপিষ্ট করবে। লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আরও বলেন, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। এবং তাঁর সমগ্র অস্তিত্ব জুড়েই আল্লাহর প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল। এ কারণে আল্লাহ তাঁকে এই পৃথিবীতেই পুরস্কৃত করেছেন। তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা নানাভাবে জনগণের মধ্যে হতাশা তৈরির চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সুলাইমানি। ইরানে এখন ওই ঘটনার বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে। মোহাম্মদ ইসলামির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি জাতি আত্মবিশ্বাসী এবং তারা জানে নানা ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি অর্জন করা সম্ভব। ইরানের জনগণ বিভেদ এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণের দৃঢ়তা কারণে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে কার্যক্রমের ব্যাপকভাবে বেড়েছে। আমেরিকায় সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি সহযোগী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগেও বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সদ্য বিদায় নেওয়া 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার হাস্যকর অভিযোগে ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি দাবি করেছেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনীদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় আজ আরও 35 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে গাজা উপত্যকার মধ্যাঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণে অন্তত 19 জন শহীদ হয়েছেন, বাকিরা অন্যান্য এলাকায় শহীদ হয়েছেন। এর আগের 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 70 জন শহীদ হন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 34 বার বিমান হামলা চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার উপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, 2023 সালের 7 অক্টোবর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি শহীদ এবং লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ পূর্বে আল সাফিরা শহরের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েক দফা হামলা চালায়। স্থানীয় লোকজন ওই এলাকায় বিশাল বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে বড় অগ্নিকাণ্ড এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার কাছে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বিমান হামলার খবর পাওয়া গেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আত তাহরির আশামের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন হামলা চালিয়ে আসছে, কিন্তু হায়াতে তাহরির আশামের নেতা আবু জুলানি বা অন্য কেউ কোনো প্রতিবাদ করছেন না। বরং তারা বারবার বলছেন ইসরায়েলের সাথে তাদের কোনো বিরোধ নেই, অথচ ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে ফেলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 6 কমিশনের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনকে 15 জানুয়ারি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনকে 31 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় ছয়টি সংস্কার কমিশন। প্রথমে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল 3 অক্টোবর। এই 5 কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল। সে হিসেবে 2 জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এরপর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল 6 অক্টোবর। তাদের 5 জানুয়ারির মধ্যে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পদরেখা দেখাবে এই জায়গায় আমাদের এখনও ব্যর্থতা আছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা রাজনীতি করছি, আমাদের ব্যর্থতা 53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময় দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি এবং নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে গর্বিত জাতি কিছুদিন আগেও সেটা বলতে পারিনি। এদিকে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, যারা দেশবাসীকে ভালোবাসেন, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই। তারা 3টি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছেন, তারা তো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক 90 বাংলাদেশি এবং বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলে আগামী 5 জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে। গতকাল এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। 78 জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমপি মেঘনা ও এমপি লায়লা নামক 2টি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। 9 ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও 12 বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের 6টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের মধ্যে। ডেমচক, দেবসাং এর মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত চীন, কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে 2 নতুন প্রদেশ তৈরি করছে চীন, আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জানা গেছে হোটান প্রদেশে নতুন 2 কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে চীন, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছু অংশ ভারতের লাদাখের অধীনে। স্বাভাবিকভাবেই কমিউনিস্ট দেশটির এই আগ্রাসনে ক্ষোভে ফুঁসছে দিল্লি। ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি আরও বলেন, আমাদের নজরে এসেছে চীন হোটান প্রদেশে 2টি নতুন কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চীনের এই দখলদারি আমরা কখনোই মেনে নেব না। কূটনৈতিক স্তরে এই আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে বলেও উল্লেখ করেন রণধীর।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তের ওপার থেকে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইরানের উদ্ধৃতি নিয়ে বার্তা সংস্থা পার্সটি আরও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কমিটি নামে পরিচিত উচ্চ পর্যায়ের সামরিক নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি আরও বলেছেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের উপর হামলা চালাচ্ছে, এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল কাসেম সুলাইমানি এবং আবু মাহাদি আল মুহান্দিস দুইজন বিশিষ্ট ব্যক্তি, যাদের জীবন নিপীড়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের ক্ষেত্রে প্রতীক হিসেবে পরিচিত। ফার্স্ট টুডের আজকের নিবন্ধে পশ্চিম এশিয়ার বিশিষ্ট এই দুই ব্যক্তির নানা দিক নিয়ে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ইরানের কুস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সুলেমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আর শাবির উপপ্রধান আল মুহান্দিসের জীবন কাহিনী এমন লোকদের গল্প যারা পশ্চিম এশিয়ার নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য সীমানা ছাড়িয়ে যুদ্ধ করেছিলেন। জেনারেল কাসেম সুলেমানি এবং আবু মাহাদি আল মুহান্দিস দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের জীবন নিপীড়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের প্রতীক হিসেবে পরিচিত। তাদের জাতীয়তার ক্ষেত্রে পার্থক্য থাকা সত্ত্বেও এই দুই ব্যক্তি মানবিক মূল্যবোধ রক্ষা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এ অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার জন্য অভিন্ন পথে হেঁটেছেন। জন্ম থেকে শাহাদাত পর্যন্ত তাদের জীবন কাহিনী উৎসর্গ ও ত্যাগে পরিপূর্ণ। পাস্টরের আজকের নিবন্ধে পশ্চিম এশিয়ার বিশিষ্ট এই দুই ব্যক্তির একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। 1930-এর দশকে পশ্চিম এশিয়ার দুই ভিন্ন স্থানে দুটি শিশুর জন্ম হয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানের কানাত মালিক এলাকার একটি দরিদ্র গ্রামের শিশু কাসেম একটি ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। কেরমানের শুষ্ক পাহাড়ে একটি সরল জীবন তাকে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় শিখিয়েছিল। একই সময়ে জামাল জাফর, যিনি পরে আবু মাহাদি আল মুহান্দিস নামে পরিচিত ছিলেন, তিনি ইরাকের বসরায় একটি ধর্মীয় শিয়া পরিবারে বেড়ে উঠেছিলেন। সাদ্দাম সরকারের অত্যাচার ও নিপীড়নের জাতাকলে পিষ্ট এক ভয়ানক পরিবেশে বেড়ে ওঠেন জামাল। কাসেম যখন শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং তার পরিবারকে সহায়তা করার জন্য নির্মাণ কাজ করছিলেন, তখন জামাল বসরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। কিন্তু উভয়ে একটি সাধারণ স্থানে মিলছিলেন, তা হচ্ছে নিরাপত্তার জন্য সংগ্রাম। কাসেম সুলেমানি 1359 সালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগদান করেন এবং সেখানে তার সামরিক চরিত্র গড়ে ওঠে। ইরান এবং সাদ্দামের বাত গোষ্ঠীর মধ্যে যুদ্ধ 41তম থারুল্লা ডিভিশনের কমান্ডার হিসেবে অপারেশন পরিচালনায় অসাধারণ দক্ষতা দেখানোর জন্য তার জন্য একটি সুযোগ ছিল। ইরানের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে প্রধান আঞ্চলিক যুদ্ধের প্রথম সারিতে তিনি একজন বিশিষ্ট কৌশলবিদ হয়ে ওঠেন। অন্যদিকে আবু মাহাদি আল মুহান্দিস ইরাকের ইসলামী দাওয়া পার্টিতে যোগ দিয়ে সাদ্দামের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কয়েক বছর পর এই দুই কমান্ডার অভিন্ন শত্রু আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হন। আইএসআইএস বা দায়েশ একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা 2014 সালে ইরাক এবং সিরিয়ার বিশাল অংশ দখল করে ধর্মের নামে সেখানে সবচেয়ে নৃশংস অপরাধযজ্ঞ চালিয়েছিল। যখন দায়েশের হাতে বাগদাদ পতনের দ্বার প্রান্ত ছিল এবং লক্ষ লক্ষ মানুষ গণহত্যার ঝুঁকিতে ছিল, তখনই ইরাকে যুদ্ধের সমীকরণ পাল্টে দেন জেনারেল কাসেম সুলেমানি। বাগদাদে তিনি হাশদ আশাবি বাহিনীর কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিসের সঙ্গে দেখা করেছিলেন, যিনি তার সাবেক সহকর্মী এবং বন্ধু ছিলেন। তাদের বন্ধুত্ব, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন উদ্দেশ্যের উপর নির্মিত তাদের এই সংগ্রামী পথ এ অঞ্চলের ইতিহাসকে বদলে দিয়েছে। যাই হোক, যুদ্ধক্ষেত্রে জেনারেল সুলাইমানি শুধু একজন কমান্ডার হিসাবে নয়, একজন অনুপ্রেরণাদায়ক নেতা হিসেবেও পরিচিত ছিলেন। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তিনি বিভিন্ন জাতীয় ধর্মের বিভিন্ন দলকে একত্রিত করেছিলেন। অন্যদিকে আল মুহান্দিস, যার বাহিনী সংগঠিত করার ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতা ছিল, তিনি জনপ্রিয় বাহিনীকে একত্রিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নায়ক জেনারেল সুলাইমানির পথ অনুসরণ করে যাবে তেহরান। গাজায় দখলদার বাহিনীর হামলায় আরও 35 ফিলিস্তিনি শহীদ। সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল। বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এবং ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। আলাপন
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং জেড নিউজ এর সম্পাদক আমিরুল ইসলাম কাগজি। জনাব আমিরুল ইসলাম কাগজি, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব আমিরুল ইসলাম কাগজি, ভারতের সঙ্গে দেয়া নেয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশের একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে কি এতদিন সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে ছিল না?
এই সাক্ষাৎকারটা খুব বেশি আলোচিত হচ্ছে, কারণ প্রথম আলোতে যেহেতু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন কয়েকটা বিষয়, যে ভারত হচ্ছে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, তার সঙ্গে আমাদের অনেক লেনদেন হয়ে থাকে, আমাদের বহু লোকজন সেখানে চিকিৎসা করাতে যায়, তারপরে তাদেরও অনেক লোকজন আমাদের এখানে কাজ করে। তার কথার সুর ধরে আমার কাছে মনে হলো যে অনেকেই আছে ইন্ডিয়ান নাগরিক এখানে কাজ করে, সেটা আমার কাছে মনে হচ্ছে সবাই যে বৈধভাবে করে সেটাও মনে হয় না। এইগুলো বৈধতার জালে তাদেরকে নিয়ে আসার দরকার, এটা একটা। আর দুই নম্বর হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে কথাটা মনে হয়েছে যে এতদিন ছিল কি ছিল না, এটা প্রশ্নটা আপনার মধ্যে আসতে পারে, এটার ভিত্তিতে আমরা বিশেষ করে আমরা বলতে পারবো গত 15-16 বছর ধরে ভারত একতরফাভাবেই কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে। এই কথাটা কিন্তু উনিও বলেছেন যে উনি নিতে পারে কিন্তু আমরা দেব কেন? যদি আমরা এই বার্গেনিংটা করতে না পারি যে তোমাকে কেন শুধু বারবার আমরা দেবো, বিনিময় আমাদেরকেও দাও, না হলে শুধু আমরা দিয়েই যাবো তাও তো হয় না। কিন্তু ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো নিজেই বলে থাকেন যে আমরা যে পরিমাণ ভারতকে দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে এবং এটা তারা পরিশোধও করতে পারবে না, এটা এমন অবস্থা। এটা তো আমাদের চোখের সামনেই দেখা, বিনা শুল্কে বলা যায় অনেকটা করিডোর বলে, ট্রানজিট না বলা যায় না, তো এটা করিডোর দেওয়া হয়েছে। তারপরে আমাদের রাস্তাগুলো তারা নিজেদের মতো করেই ব্যবহার করছে। আমাদের দুটি বন্দর, একটা চট্টগ্রাম একটা মোংলা বন্দর, দুইটা বন্দর একেবারে আলাদাভাবে, মোংলা বন্দরের তো পুরো নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে, আর চিটাগং বন্দরের একটা অংশ দিয়ে তারা সবসময় মাল উঠানামা করায় এবং এইটা এখান থেকে চলে যায়, আমাদেরই স্থলপথ মানে সড়ক পথ ব্যবহার করে তাদের ত্রিপুরা রাজ্যে চলে যায়। তা এই যাওয়াগুলো তো একতরফা, এখান থেকে তো আমাদের কোন রকম মাসুল নেওয়া হয় না, যে মাসুলটা নেওয়া হয় এটা নাম কাওয়া। এই যে সমস্যাগুলো এটা তো ন্যায্যতার ভিত্তিতে হয় না, একতরফা ভাবে দেওয়ার ক্ষেত্রটাই শুধু হয়।
জি, আমিরুল ইসলাম কাগুজি বাংলাদেশের সেনাপ্রধান পুলিশ সম্পর্কে বলেছেন, বেসামরিক প্রশাসন যদি যথাযথ আইন শৃঙ্খলা দায়িত্ব পালন শুরু করে দেয় তাহলে আমরা আশ্বস্ত হতে পারি। প্রশ্ন হচ্ছে, কেন পুলিশ এখনো যথাযথভাবে দায়িত্ব পালন করছে না? তারা তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ঠিক নিচ্ছে।
এইখানে ওনার কথা থেকে এইটুক হয়তো আমার কাছে হয়েছে, সেটা যে পুলিশের আগে যে ফোর্সটা ছিল তারা তো সবাই ঘোষণা মতো যোগদান করে নাই, তার এইখানে কিছু ঘাটতি রয়ে গেছে। যে আকারে আমাদের আগে স্বাভাবিক সময়ে পুলিশ যে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল, জনগণের যানমাল নিরাপত্তায় তারা যেভাবে সার্ভিসটা দিতে সক্ষম ছিল, সে সময় সেই ক্ষমতার মনে হয় কিছুটা ঘাটতি আছে ওনার কথা থেকে আমার এইটা মনে হয়েছে। তো এইটা পূরণ করলে পরে তারপরে পুলিশ যদি পরিপূর্ণভাবে তারা নিয়োজিত হয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদেরকে নিয়োজিত করে, করলে পরে যদি মনে করে সেনাবাহিনী যদি মনে করে বা এই অকালুজ্জামান নিজেই বলছেন যে তারা মনে করে যে না এখন সরকার যদি মনে করে যে পুলিশ বাহিনী দিয়ে কাজ হবে তাহলে গুড মানে তারা এখন করবে, আর তখন অন্তর্বর্তী সরকার প্রধান যদি ওনাদেরকে জানিয়ে দেন যে আমাদের আর এখন প্রয়োজন নেই, সেনাবাহিনীর প্রয়োজন নেই, তাহলে সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজির সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে জনাব আমিরুল ইসলাম কাগুজি। 72-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অনেকে 72-এর সংবিধান পুরোপুরি বাতিল চাইলেও তিনি এর বিরোধিতা করলেন। সম্ভবত বিএনপির কোনো নেতাও এমনই মনোভাব ব্যক্ত করেছেন। তো কিভাবে দেখছেন বিষয়গুলোকে আপনি?
আমরা কিন্তু এখনো এই মুহূর্ত পর্যন্ত, এই যে আপনার সাথে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়ে আছি 72-এর সংবিধানের উপরে। হ্যাঁ, 72-এর সংবিধানে আপনার সংশোধনী এসেছে, সংস্কার এসেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে 72-এর সংবিধান। সেই 72-এর সংবিধানকে আপনি যদি একেবারে এক ঝটকায় যদি আপনি বাতিল করতে চান তাহলে এটার পর আপনি কি হবেন, কি কি দিতে চাচ্ছেন, কি সংবিধান দিতে চাচ্ছেন? এই যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন সেটাও তো 72-এর সংবিধানের ভিত্তিতেই নিয়েছেন। তা আপনি যদি 72-এর সংবিধান বাতিল করতে চান, বাতিল করলে আপনার এই 4 মাসের হিসাবটা কে দিবে? এই যে সময়টা, যে তাহলে তো বিতর্কিত হয়ে যাবে, এই বিতর্কের মধ্যে কি এই গভর্নমেন্ট যাবে? যেতে গেলে তাকে তো আবার সেই 5-ই আগস্টের ওই জায়গায় ব্যাক করতে হবে, যে তারা যেটা বলতে চাচ্ছে জুলাই বিপ্লবের ফল হচ্ছে এই অন্তর্বর্তী সরকার, এবং তারা একটা প্রোক্লামেশন দিতে চাচ্ছে। প্রোক্লামেশন দেওয়ার অর্থই হচ্ছে এর আগের যত সংবিধান বা যা কিছু ছিল সেটাকে সাসপেন্ডেড করতে হবে। সেই সাসপেন্ড করলে পরে তাদের তো একটা বিপ্লবী সরকারের রূপরেখা দিতে হবে। এখন এই সরকারটা কি বিপ্লবী সরকার না অন্তর্বর্তী সরকার না গণ অভ্যুত্থানে প্রতিষ্ঠিত একটা সরকার, এইটা তো আগে আপনাকে দায়িত্ব করতে হবে। সংজ্ঞাটা ঠিক করতে হবে সেটা কি সরকার, তারপরে না আপনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনি কি করবেন না করবেন সেই জায়গায় আসতে হবে।
জনাব আমিরুল ইসলাম কাগুজি, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে জানতে চাইছি, 15 দিনের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আসলে এই ঘোষণাপত্র প্রকাশের মূল গুরুত্বটা কি?
আচ্ছা, এইখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করেই বলেছিল যে 31 ডিসেম্বর শহীদ মিনারে তারা জুলাই বিপ্লবের প্রোক্লামেশন ঘোষণা করবে। আচ্ছা, এরপরে আপনি দেখেছেন কিনা জানি না, পরেই আবার যে প্রোক্লামেশনে কি কি থাকতে পারে তার একটা 12টা না 14টা কয়েকটা দফা আমি দেখলাম যে কি কি থাকতে পারে। সেখানে দেখবেন সব পুরাতন কথা, নতুন কোনো কিছুই ছিল না। এরা যখন এই কথাটা বলল, বলার পরে প্রধান উপদেষ্টার যিনি ট্রেড সচিব তিনি আবার বললেন যে ওইটা হচ্ছে ওইটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আবার পরে দিনকে প্রেস কনফারেন্স করে আবার বললেন যে সরকারের সঙ্গে মানে একত্রিত হয়ে তারা একটা সমঝোতার মধ্যে দিয়ে এটা ঘোষণা করবে। এরা তো আমার কাছে মনে হয়েছে যে নিজেদের মধ্যেই কোনো সমন্বয় নেই। তারা যদি নিজেদের মধ্যে সমন্বয় করতে না পারে তাহলে এটা তো একটা ব্যর্থতার দায় তো কে নেবে? ছাত্ররা একরকম বলে দিচ্ছে, আবার অন্তর্বর্তী সরকারটা কাদের? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল তো এটা, এবং তাদেরই তো লোকজন এখানে অংশীদার, তো তারাই বা কোনো পলিটিক্যাল পার্টি তো অন্তর্বর্তী সরকারের কোনো অংশীদার না। তাহলে যেটাই করুক না কেন, এই গ্রুপ একত্রিত মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরাও বসবে এবং অন্তর্বর্তী সরকার বসবে, বসে একটা ঠিক করবে আসলে তারা কি করতে চাচ্ছে, এবং সেটাই জনগণের সামনে তুলে ধরা দরকার আগে। নাহলে হুট করে তারা একটা ঘোষণা দিল, সেই ঘোষণা বাংলাদেশের সমস্ত জনগণ মানবে কি মানবে না সেটাকে আপনি আমি আমরা কেউ গ্যারান্টি দিতে পারি?
তো জনাব আমিরুল ইসলাম কাগজি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রেডিও তেহরানের আলাপনকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় চাইছি আজকের অনুষ্ঠান থেকে। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা নিজেকে চেনা ও জানার প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি গত আসরে। এরই ধারাবাহিকতায় আজ আমরা নিজেকে চেনা ও জানার বিভিন্ন ধাপ বা স্তর নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
অধিকাংশ চিন্তাবিদ ও মনস্তত্ত্ববিদের মতে নিজেকে চেনা বা জানার কয়েকটি ধাপ বা স্তর রয়েছে। এর সবগুলোই মনস্তাত্ত্বিক স্তর। মনের দিক থেকে এক এক ব্যক্তি এক এক স্তরে অবস্থান করে থাকে। নিজেকে চেনা বা জানার প্রথম ধাপটি হলো ইগো প্যারেন্ট। এই ধাপটি হলো এমন যে এই পর্যায়ে আমরা আমাদের জীবনে কেবল তখনই আনন্দ পাই যখন আমাদের বাবা মা সন্তুষ্ট হন। অর্থাৎ বাবা মা আমাদেরকে শাস্তি দিলে আমাদের মন খারাপ হয় এবং তারা খুশি হলে ও উৎসাহ দিলে আমরা খুশি হই। হয়তো আপনি ভাবছেন এই ধাপটি কেবল শৈশবের জন্য প্রযোজ্য। আসলে এমন নয়, এই পর্যায়টি বয়সের গণ্ডিতে আবদ্ধ নয়। কারণ এমন অনেকেই আছেন যারা বড় হয়ে এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত এই স্তরেই রয়ে যান, এ থেকে বেরোতে পারেন না।
দ্বিতীয় ধাপ বা স্তরটি হলো ইগো ওয়ার্ল্ড। এই পর্যায়ে আমাদের চেষ্টা থাকে বিশ্বের কাছে অর্থাৎ বাইরের জগতের কাছে নিজেকে উপস্থাপন করার। এই ধাপে বন্ধুমহল এবং পরিবারের বাইরের লোকজনের সন্তুষ্টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধাপে মানুষ অন্যের মনোযোগ আকৃষ্ট করতে গিয়ে অসামাজিক ও বেআইনি কাজও করে ফেলতে পারে। আসলে এ স্তরে থাকা ব্যক্তি অন্যের দৃষ্টি আকর্ষণ করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অন্যের মনোযোগ আকৃষ্ট করার জন্য নানা পদক্ষেপ নিতে থাকে এই স্তরে থাকা মানুষেরা। নিজেকে চেনা জানার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক তৃতীয় স্তরটি হচ্ছে ইগো সেলফ। মানুষের বিকাশ লাভ ও আত্মপরিচিতির সবচেয়ে আকর্ষণীয় ধাপ হচ্ছে এটি। এই স্তরে থাকার অর্থ হল আমরা নিজের সম্পর্কে অনেক কিছু জানি, নিজের প্রতি আকর্ষণও সৃষ্টি হয় এই ধাপে। এই স্তরে আমরা কেবল নিজের সঙ্গেই নিজে প্রতিযোগিতা করি, অন্যের সঙ্গে প্রতিযোগিতা বা অন্যের দৃষ্টি আকর্ষণ এই স্তরের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না।
ইগো সেলফ স্তরে আমরা পরিবার বা বাইরের মানুষের কাছে নয় বরং নিজেকে নিজের কাছেই প্রমাণ করতে চাই। এই স্তরে উত্তীর্ণ হতে পারলে আমরা বুঝতে পারি অতীতের অনেক আচরণ ও কাজই ছিল ভুল এবং কেবল অন্যকে খুশি করার জন্য সেগুলো করা উচিত হয়নি। এটাও বুঝতে পারি যে অতীত আচরণ নিজের জন্য ক্ষতিকর ছিল। এ কারণে এই স্তরে উত্তীর্ণ ব্যক্তিরা অতীতের অনেক অভ্যাসই বর্জন করেন। একই সঙ্গে এমন সব কাজে বেশি মনোযোগী হন যা নিজের অন্তরাত্মা থেকে অনুমোদিত মনে হয়। অন্যের মনোযোগ আকর্ষণ করা এখানে লক্ষ্য থাকে না। এই ধাপে এসে ব্যক্তি তার পেশা ও অবস্থানও পাল্টে ফেলার উদ্যোগ নিতে পারেন এবং পেশা পরিবর্তন করে নতুন পেশা বাছাই করতে পারেন। কারণ এই স্তরের ব্যক্তিরা এমন কাজের দিকে মনোযোগী হন যা প্রথম থেকেই তার কাছে ছিল অনাকাঙ্ক্ষিত এবং এমন কাজ করেন যা তাকে আনন্দ দেয়।
নিজেকে চেনা ও জানার সর্বশেষ ধাপ বা স্তরটি হলো ইগো গার্ড। এই পর্যায়ের মানুষ ব্যক্তি কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে যায়। এই স্তরে ব্যক্তির কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে তা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যদি এটা বিশ্বাস করি যে আল্লাহই হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সকল ক্ষমতার অধিকারী, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই প্রচেষ্টা অর্থবহ হয়ে ওঠে। এই ধাপে মানুষ তার সীমাবদ্ধতার উত্রে অসীম অস্তিত্বের সঙ্গে মিশে যায়। এই স্তরে একজন ব্যক্তি বুঝতে পারে যে অসীম অস্তিত্বের সামনে মানুষের সসীম অস্তিত্ব একেবারেই তুচ্ছ। এ পর্যায়ে এসে মানুষ প্রকৃত ভালোবাসা, আনন্দ ও সন্তুষ্টির মর্মার্থ বুঝতে পারে ভালোভাবে। এই ধাপে উত্তীর্ণ মানুষ তার জীবন ও অবস্থা নিয়ে অস্থির হয়ে পড়ে না। যারা এই পর্যায়ে পৌঁছাতে পারেন তারা আত্মদ্বন্দ্ব থেকে যেমন মুক্তি পান, তেমনি অন্যের সাথে সুখ শান্তিতে বসবাস করতে সক্ষম হয়। সব মিলিয়ে নিজেকে চেনা ও জানার মাধ্যমে আমরা আগের চেয়ে আরো বেশি সুখী হতে পারি।
সেলফ নলেজ বইয়ের লেখক অ্যালন দু বুতুন মনে করেন, কেউ যদি নিজেকে সঠিকভাবে চিনতে না পারে তাহলে সে নানা সমস্যায় পতিত হবে, তার মধ্যে ভুল প্রত্যাশার জন্ম নেবে, আত্মজ্ঞানের অভাবে নিজের মধ্যে অনিরাপত্তার অনুভূতির জন্ম নেবে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। নিজেকে চিনতে না পারার কারণে একজন সহজেই বিদ্যমান পরিস্থিতির মাধ্যমে প্রভাবিত হয়ে পড়বে। খারাপ অভ্যাস ত্যাগ করা এ ধরনের ব্যক্তির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আমাদের পারস্পরিক সম্পর্কও তখন অকারণে জটিল হয়ে পড়বে। এ অবস্থায় আমরা এমন পেশা বা কাজ বেছে নেব যা আমাদের জন্য উপযুক্ত নয়, অথবা না বুঝেই ক্ষমতালোভী হয়ে উঠব আমরা। আমরা যখন নিজেকে চিনতে না পারার নেতিবাচক প্রভাবের দিকে তাকাই, তখন এর প্রয়োজনীয়তা আরও বেশি উপলব্ধি করতে পারি।
আপনি যখন নিজেকে চিনতে পারেন, তখন আপনি সমাজে নিজেকে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হন। এর ফলে আপনি আনন্দিত বোধ করেন। নিজের ভালো লাগার বিষয়গুলো যখন প্রকাশ করতে পারেন, তখন তা প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়। আত্মদ্বন্দ্ব কমতে শুরু করে। আপনি যখন কোনো পদক্ষেপ নেন, তা আপনার ভেতরের অনুভূতি ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এর ফলে ভেতরের দ্বন্দ্ব কম ঘটে। নিজেকে চেনার পর যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তুলনামূলক সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। একটা শার্ট কেনার মতো ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে জীবনসঙ্গী বাছাইয়ের মতো বড় সিদ্ধান্ত পর্যন্ত সবকিছুতেই তা সহায়ক ভূমিকা পালন করে। নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয় নিজেকে চিনতে পারলে। নিজের সঙ্গে চেনা ও জানার গভীরতা যত বেশি হয়, তত ভালোভাবে নিজের অভ্যাসগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। খারাপ অভ্যাসগুলো বাদ দিয়ে সুঅভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে চেনার গুরুত্ব অপরিসীম।
আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য ও ভালো মন্দ দিক জানার পর আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সামাজিক চাপ বা অন্যেরা কি ভাবছে এমন চিন্তায় মশগুল না থেকে আপনি তখন দৃঢ়ভাবে সঠিক পথে চলার শক্তি পাবেন অনেক বেশি। আপনি যখন আপনার মূল্যবোধগুলো ভালোভাবে চিনবেন, তখন অন্যকে এসবের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো বিষয়ে সহজেই না বলে দিতে পারবেন। নিজেকে চেনার মাধ্যমে নিজের দুর্বল দিক ও সমস্যাগুলো নিজের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে আপনি অন্যদের সমস্যা ও দুর্বলতা ভালোভাবে বুঝতে পারেন এবং অন্যদের প্রতি সহমর্মী হতে পারেন। সব মিলিয়ে আপনি নতুন ধরনের অফুরন্ত স্বাদ ও আনন্দের নাগাল পান। নিজেকে না চিনলে কখনোই তা পাওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনায় আজ আমরা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলা নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে কি ঘটেছিল তা প্রায় সব মার্কিন নাগরিকই জানেন, কিন্তু সেদিন খুব কম সংখ্যক আফগানি এই ঘটনার খবর রাখত। আর যে আফগানরা এই ঘটনার খবর পেয়েছিল, তারা কখনো এটা ভাবতেই পারেননি যে এই ঘটনার অজুহাতে তাদের দেশ খুব শীঘ্রই ধ্বংসাত্মক হামলার শিকার হবে। ওয়াশিংটনের দাবি, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার চারটি যাত্রীবাহী বিমান অপহৃত হয়। এর মধ্যে দুটি বিমান নিউ ইয়র্কের টুইন টাওয়ারে তথা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দপ্তরে ও একটি বিমান পেন্টাগন ভবনে আঘাত হানে। আর চতুর্থ বিমানটি অভিযান চালানোর সময় ভূপাতিত হয়। এ ঘটনায় ৬,০০০এরও বেশি মানুষ প্রাণ হারায় এবং মার্কিন মদদে গঠিত আল কায়দাই ওই হামলার দায়িত্ব স্বীকার করে। ফলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আল কায়দার সন্ত্রাসীদেরকে আফগানিস্তান থেকে বের করে দিতে তালেবানদের নির্দেশ দেন ও হুঁশিয়ারে উচ্চারণ করেন, কিন্তু তালেবানরা ওই নির্দেশ উপেক্ষা করে।
এ অবস্থায় তালেবানরা আল কায়দার সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়ায় বুশ প্রশাসন তাদেরকেও ক্ষমতাচ্যুত করার দাবি জানায়। অবশ্য আফগানিস্তানে হামলার আগে এর মনস্তাত্ত্বিক পরিবেশ সৃষ্টি করা মার্কিন সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল। 2001 সালের 12 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে মিলিত হয়। বৈঠকে সন্ত্রাস বিরোধী এমন একটি প্রস্তাব পাশ করা হয় যাকে প্রায় অভিনব বলা হয়। প্রস্তাবে ওই সন্ত্রাসী হামলার নিন্দা ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয় এসব সন্ত্রাসী হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এই প্রস্তাবের সবচেয়ে বড় দিক হল এতে সশস্ত্র হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে এরই আলোকে জাতিসংঘ ঘোষণার 52 নম্বর ধারা অনুযায়ী সশস্ত্র হামলার শিকার যে কোনো দেশ আত্মরক্ষার জন্য সেনাশক্তি ব্যবহার করতে পারবে। এভাবে নিরাপত্তা পরিষদের 1373 নম্বর প্রস্তাব অনুযায়ী সন্ত্রাসী পদক্ষেপের হোতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বল প্রয়োগকে বৈধ প্রতিরক্ষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ধরনের প্রস্তাব কেবল শক্তিশালী দেশগুলোর স্বার্থ রক্ষা করেছে।
অবশেষে 11 সেপ্টেম্বরের ঘটনার 26 দিন পর মার্কিন সরকার ও তার মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতির আলোকে আফগানিস্তানে ব্যাপক হামলা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে তালেবানের পতন ঘটে। এরপর দেশটিতে মোতায়েন করা হয় 1 লাখ বিদেশি সেনা, কিন্তু সন্ত্রাস দমনের নামে আমেরিকার নেতৃত্বে বহুজাতিক বাহিনীর ওই অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও মুসলিম এই দেশটিতে যুদ্ধ, সন্ত্রাস ও সহিংসতা অব্যাহত রয়েছে। ফলে হতাহত হয়েছে হাজার হাজার আফগান নাগরিক এবং শরণার্থী হয়েছে অন্তত 20 লাখ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক আফগান। কেবল 2001 থেকে 2011 সাল পর্যন্ত প্রায় 28,500 বেসামরিক আফগান যুদ্ধে নিহত ও 50,000-এরও বেশি আহত হয়েছে। এদের মধ্যে 6,000 ব্যক্তি তালেবান সহ সরকার বিরোধীদের হাতে নিহত হয়েছে বলে কাবুল সরকারের বিরোধীরাই স্বীকার করেছে। 9/11 ঘটনার এক যুগ পরেও এখনও মার্কিন সরকার ও তার মিত্ররা আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে পারেনি, বরং বিশেষজ্ঞদের মতে দেশটির নিরাপত্তা আগের চেয়েও শোচনীয় হয়ে পড়েছে। আফগানিস্তানের অবকাঠামো পুনর্নির্মাণের মার্কিন ও পশ্চিমা ওয়াদা এখনও বাস্তবায়িত হয়নি। এছাড়াও দেশটিতে দুর্নীতি ও দারিদ্র্য সহ নানা সমস্যা আরও বেড়েছে।
কিছুকাল আগে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দোহায় অনুষ্ঠিত আমেরিকা ও মুসলিম বিশ্ব শীর্ষক এক সম্মেলনে বলেছেন, 2001 সালের পর পাশ্চাত্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তা আফগানিস্তান সহ এ অঞ্চলে কোনো সুখ বয়ে আনেনি এবং এই যুদ্ধের কুপ্রভাব ছড়িয়ে পড়েছে আফ্রিকা সহ বিশ্বের নানা অঞ্চলে। তিনি আরও বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ওবামা সহ পশ্চিমা নেতাদের বারবার বলেছি, আমরা কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছি? আমাদের কাছে কি সন্ত্রাসবাদের সংজ্ঞা আছে? সন্ত্রাসবাদ কি? সন্ত্রাসবাদকে কি আফগানিস্তানের গ্রামগঞ্জ ও ঘরগুলোতে খুঁজতে হবে? আমরা কি সন্ত্রাসীদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করেছি? তিনি মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলোর তৎপরতার সমালোচনা করে বলেছেন, আজ পাকিস্তান থেকে নাইজেরিয়া পর্যন্ত মুসলিম বিশ্ব সংকটের শিকার। সিরিয়া ও ইরাকের চলমান পরিস্থিতিও হামিদ কারজাইয়ের বক্তব্যের সত্যতা তথা সন্ত্রাস মোকাবেলার ব্যাপারে আমেরিকা এবং পাশ্চাত্যের দ্বিমুখী নীতি তুলে ধরেছে। মার্কিন সরকার নিজেই আল কায়দার পর জেবহাতুন নুসরা ও ISIL এর মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সব ধরনের সাহায্য দিয়ে আসছে, ফলে গোটা মধ্যপ্রাচ্য বেড়ে যাচ্ছে সন্ত্রাসী তৎপরতা।
এমনকি লস্করে তৈয়বার মতো দলও মার্কিন মিত্র সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের নানা আরব দেশের আর্থিক সহায়তা পাচ্ছে বলে ওয়াশিংটনের সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর ব্যর্থতার আরেকটি দৃষ্টান্ত হল সেখানে সন্ত্রাসী হত্যার নামে নারী ও শিশুদের এমনকি বিয়ের আসরেও বোমাবর্ষণ করে গণহত্যা চালানো, ফলে পাশ্চাত্যের বিরুদ্ধে আফগানদের ঘৃণা বাড়ছে আর এই সুযোগে সন্ত্রাসীরা জনগণের মধ্যে সহজেই তৎপরতা চালাতে পারছে ও যোদ্ধা সংগ্রহ করছে। পশ্চিমা সেনারা আফগানিস্তানের ঘর বাড়িতে তল্লাশি চালানোর নামে স্থানীয় প্রথা ও রীতি লঙ্ঘন করছে এবং ক্ষুণ্ণ করছে মসজিদগুলোর পবিত্রতা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসও এটা উল্লেখ করেছে যে মার্কিন সরকার ও তার মিত্ররা আফগানিস্তানের উপর ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েও দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে পারেনি এবং এই দেশটির চোরাবালি থেকে মুক্ত হওয়া আমেরিকার জন্য সম্ভব নয়। মার্কিন সরকার আফগানিস্তানের সেনা পাঠিয়ে এসব মার্কিন যুবকদের জীবন বিপন্ন করছে বলেও দৈনিকটি মন্তব্য করেছে।
আফগানিস্তানে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত মিস্টার কোলস কাবুলের চিঠি নামক বইয়ে ও সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস দায়িত্ব নামের বইয়ে আফগানিস্তানে মার্কিন সরকার ও ন্যাটোর নানা ভুলের কথা স্বীকার করেছেন। তাদের মতে কেবল মার্কিন সরকার ও তার মিত্ররাই আফগানিস্তানে কৌশলগত ভুল করেনি, একই সঙ্গে তাদের অনুসরণ করতে গিয়ে জাতিসংঘ দেশটির ব্যাপারে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমেরিকার নেতৃত্বে পাশ্চাত্য আফগানিস্তানে জাতিসংঘের অনুমতি নিয়েই হামলা চালিয়েছে, ফলে বিশ্ববাসীর কাছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অযোগ্যতা ও অকার্যকারিতা ফুটে উঠেছে। এ বিশ্ব সংস্থা যে মার্কিন সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে তাও সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। আফগানিস্তানকে বলা হতো সাম্রাজ্যবাদীদের গোরস্থান, এখন এটা স্পষ্ট যে দেশটি পাশ্চাত্যের কৌশলগত নীতিগুলোর গোরস্থানে পরিণত হয়েছে।